This track was downloaded from FusionBD.com.
পাপের সকল চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। শত্রুকে মোকাবেলা করবার জন্য মানুষ অস্ত্র আবিষ্কার করল, কত কত যুদ্ধে লিপ্ত হল, কত শত প্রাণ গেল। সে যুদ্ধগুলোর কিছু অর্থ ছিল। সেই যুগ অনেক আগেই শেষ, কিন্তু অস্ত্র বানানো থেকে বিরত হল না মানুষ। শত্রুর জন্য তৈরি অস্ত্র এখন ব্যবহার হচ্ছে হিংসার হাতিয়ার হিসেবে। যেখানে সেখানে অস্ত্র পড়ে থাকে, সেই প্রাচীন যুগের পর মানুষ যখন কিছুটা সভ্য যুগে পদার্পণ করে, তখন প্রচুর স্বর্ণ গহনা যত্রতত্র পড়ে থাকত। কারণ এত বেশি ছিল, ব্যবহার করার তেমন লোক ছিল না, রাখার মতো তেমন জায়গা ছিল না। আর এখন সোনা দানা সব লুট হয়ে গেছে, তার বদলে পড়ে থাকে, তার মানে এত এত বেশি উৎপন্ন হচ্ছে, রাখার জায়গা পাচ্ছে না। জানি না ভবিষ্যৎ আরো কি ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। বলতে বাধা নেই, প্রতি মুহূর্তে আমরা ভয়ঙ্কর সময়ের দিকে এগুচ্ছি। বড় কঠিন সময় আমাদের সামনে অপেক্ষা করছে। পৃথিবী নানান রোগে আক্রান্ত হয়েছে, বিশ্বজুড়ে এখন এই আলোচনাই হচ্ছে। হয়তো বলতে পারেন, এর থেকে কি পরিত্রাণের উপায় নেই? অবশ্যই আছে। যুগে যুগে মানুষ তাদের কর্মে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছে, এখনো ইচ্ছে করলে পারবে। মানুষ পারে না এমন কোন কাজ নেই, শুধু প্রয়োজন ভালোবাসার জায়গাটা প্রশস্ত করা। এটা এমন কোন কঠিন কাজ নয় বা কোন নির্দিষ্ট পরিমাণ জায়গার বিষয়ও নয় যে চেষ্টা করলেও করা যাবে না। ভালোবাসার অনুভূতির স্থানগুলোর কোন সীমা পরিসীমা থাকে না, যত ভালোবাসা যায় ততই বৃদ্ধি পায়। কয়েকদিন আগে আপনাদের একটি যুবকের কথা বলেছিলাম, একটি লাল রঙের সবুজ ফুল আঁকা দরজার সামনে সে অপেক্ষা করত। কোনদিন দরজা খুলত, কোনদিন খুলত না। সেই দরজার ভেতরে একটি রমণী প্রায় বন্দি অবস্থায় থাকত, নাম যোচনা। নিকষ কালো রাতে এক টুকরো আলোর মতো সুন্দর সে। তার কি অবস্থা? সে এখন কেমন আছে? আগের মতোই কি তার দিন কাটছে? তার দরজা কি আগের মতোই বন্ধ থাকে?
একটু দয়া চাই, একটু দয়া। আমারে আর দরজা খুলতে বইল না, বড় বড় অভিশপ্ত এই দরজা। দিনের পর দিন, মাসের পর মাস তোমাকে দরজা খুলতে খুলতে আমার আমার হাত পা ব্যথা হইয়া গেছে। জীবনের দরজা যে বন্ধ হইয়া যাইতেছে কেউ দেখল না, কেন আমার বেলায়? আমার বেলায় তোমাকে চোখ অন্ধ হইয়া থাকে, দেখাও কেন তোমরা দেখো না, বুঝাও কেন বুঝবার চাও না। আমি একটা মানুষ, মানুষ বইলা একটু করুণা পাওয়ানের অধিকার থেকে বাদ দিয়া দিলা, শৈলের কিছু অঙ্গের পার্থক্য বইলা এইভাবে আমারে দিনের পর দিন ছিঁড়া ছিঁড়া খাইবা। গরিবের ঘরে জন্ম নিছি বইলা যদি পাপ হইয়া থাকে, সেই পাপ তো আমি করি নাই। যারা করছে তারা তো কবেই দুনিয়া থেকে মুক্তি নিয়ে গেছে গা। আমারে আমারে কেন শাস্তি দাও? তোমার দোহাই লাগে, আজ আর জ্বালাতন কইরো না। শরীর আর সইতে পারতেছে না, তোমার দুইটা পায়ে ধরি, তোমার দুইটা পায়ে ধরি আমি আর পারি না। একটু শান্তি দাও, একটু শান্তি দাও। কে 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 দরজায় শব্দ করে? খবরদার খবরদার, শব্দ করবা না।
তবু শব্দ থামে না। এই শব্দ থামার জন্য নয়, যুবকটি এই মেয়ের প্রেমে পড়ে। কোথা থেকে সে এসেছে, কি তার পরিচয় আমরা জানি না। শুধু জানি সে নিষিদ্ধ গলির নায়িকা, রূপে অনন্যা বলে তার চাহিদা প্রচুর। সহজভাবে তার সাথে দেখা করা যায় না, সিরিয়াল দিতে হয়, সিরিয়াল। তার জন্য মোটা অঙ্কের টাকা গুনতে হয়, বুঝলেন তো? কত কত বড় নায়িকা সে। এই যে দেখুন, নায়িকা বললে নায়কের কথাও চলে আসে। সিনেমা বা নাটকে আমরা দেখে থাকি একজন নায়িকার একজন বা দুজন নায়ক থাকে, আরো অধিক থাকলেও থাকতে পারে, তারা আবার ধারে কাছে আসতে পারে না। কিন্তু আমাদের এই নায়িকার নায়ক কতজন তা কেউ জানে না। প্রতিদিন একের পর এক আসতে থাকে, নায়কের সংখ্যা বাড়তেই থাকে। যুবকটা তার জন্য দীর্ঘ রাত জেগে থাকে, ছায়ার সাথে কথা বলে। কে এই যুবক? দেখে তো সম্ভ্রান্ত পরিবারের ছেলে বলেই মনে হয়। কিসের জন্য সে ওই দরজায় যায় যেখানে কোনো সভ্য মানুষ যায় না? পরিচ্ছন্নতার বালাই যেখানে নেই, প্রতিদিন হাজারো কীটের জন্মস্থান, গিজগিজ করছে। এত সব জানার পরও কি শুধু আছে ওই মেয়ের মাঝে? এটা জানার জন্য আমি যুবকটির পিছু নিলাম, তাকে আবিষ্কার করতে। হয়তো বলতে পারেন তাকে জানার কি আছে, সে যেখানে খুশি যেতে পারে, যা ইচ্ছে করতে পারে, তাতে কার? আমাদের পিছিয়ে পড়ার কারণটা এখানেই নিহিত রয়েছে। যাদের ব্যাপারে জানার দরকার তাদের বিষয় এড়িয়ে গিয়ে, যা জানার প্রয়োজন নেই তা নিয়ে তর্কের পর তর্ক জুড়ে দিই। একটা যুবক যার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, একদিন যে অনেক বড় হবে, জ্ঞানী হবে, দেশকে সাজাবে, সে কেন নিজেকে একটা নারীর জন্য শেষ করে দিচ্ছে? জীবনের যখন প্রয়োজন হবে একজন নারী, তা তো সে পাবে। সে প্রয়োজনটা এখনই কেন? তাও আবার এমন এক স্থানে যেখানে অসভ্য শ্রেণীর হাজার হাজার মানুষ নোংরা ধুলি ওড়ায়, পরিবেশ দূষণ করে, যে দূষণ পরিবার, সমাজ, এমনকি দেশকে ক্ষয়ের দিকে নিয়ে যায়। আমার ভাবনাটা আমাকে আদেশ করেছে তার সম্পর্কে জানতে। সে দায়িত্ববোধ থেকে আমি জানার চেষ্টা করছি। কি করব বা কি করতে পারবো সে প্রশ্নের সম্মুখীন হচ্ছি না। আচ্ছা, আপনাদের কি কালুর কথা মনে আছে?
বাবা গো, দুটা ভিক্ষা দেন গো বাবা। খিদে মরে যাইতেছি বাবা, আমি অসল মানুষ, কাম করে খাইতে পারি না, একটু দয়া করেন বাবা গো, দেন না দুটা টাকা। আল্লাহ আপনার অনেক দিব আমার বাঁচতে দেন, আপনাকে দয়া ছাড়া আমার বাঁচবে কোনো পথ নাই। দেন বাবা গো, দেন মা গো, আমি বড় গরিব মানুষ, আমার কিছু সাহায্য করেন মা।
এই সেই কালু। কালু নামটি তার কে রেখেছে, কেন রেখেছে তা আমি জানি না, এমন কি সেও বোধ হয় জানে না। অভিজাত পরিবারের এমন নাম হতে পারে আমি সচরাচর শুনিনি। তা যেভাবেই হোক, নাম দিয়ে কি বা এসে যায়। এই কালুর এক সময় অনেক ক্ষমতা ছিল, যা হয়তো আপনারা জানেন। ক্ষমতা থাকার পরও সে অপরাধের বাইরে ছিল না। একটা নারীর উপকার করবার অপরাধে যার যৌবন ক্ষমতা তার ওস্তাদ নিঃশেষ করে দিয়ে রাস্তায় ফেলে রেখেছিল, অন্ধকারে জেমি দিয়ে গিয়েছিল। উপকার করাও অপরাধ। আপনারা কি তাকে দেখেছেন কোথাও? আমি দেখেছি। চিনতে খুব কষ্ট হল। সুঠাম দেহ শুকিয়ে একেবারে কঙ্কাল সার হয়ে আছে। যুদ্ধ বিধ্বস্ত নগরীর মতো ক্ষত চিহ্ন তার দেহে লেগে আছে। তাকে দেখে কান্না সম্বরণ করতে পারলাম না। ঢাকা শহরের বিভিন্ন জটের কথা সবারই জানা আছে। গাড়ির জট, মানুষ জট, বৃষ্টি জট, পানির জট। এমনি একদিন পানির জটে আমি আটকা পড়েছিলাম। স্থানটি ছিল কারওয়ান বাজার। কোনোরকম একটি আশ্রয়ে দাঁড়িয়ে আছি। ফোঁটা ফোঁটা বৃষ্টি গায়ে পড়ছে। অপেক্ষা করছি কখন থামবে। হঠাৎ নজরে পড়ল একটা ছেলে। আমার মতো যারা দাঁড়িয়েছিল তাদের সকলের নজর পড়েছে, কিন্তু আমার মতো এত ভালো করে কেউ তাকিয়ে দেখেনি। দেখলাম ছেলেটির দুটি পা সম্পূর্ণ অকেজ, বসে বসে হাঁটছে, পা নাড়াতে পারছে না। পানির স্রোতের উপর দিয়ে কারো ফেলে দেয়া খাবারের অংশ ভেসে যাচ্ছে। ছেলেটি সেই খাবারটি ডুবে নিয়ে গোকরা সে খেতে লাগলো। আমি তাকে চিনতে পেরেছি। এ যে কালু, 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 কিন্তু কথা বলতে পারলাম না, কারণ আমি সভ্য সমাজের লোক। কালু খাচ্ছে আমি দেখছি, কালু খাচ্ছে আমি দেখছি, আর বৃষ্টি থামার অপেক্ষা করছি না। মনে মনে চাইছি এই বৃষ্টি যেন আর জনমেও না থামে, তবে আরো কিছু সময় তাকে আমি দেখতে পাব। অন্যদিকে একটি নারী কণ্ঠ শোনা গেল।
আমি হইতেছি এইখানকার রানী। আমার শেয়ার কই? আমি রানী আর আমি বসুন নিচে? না 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 না, এইটা তো এইবার পারে না। রানীর আসন লুট হইয়া গেছে গা, চিন্তাই কারীরা নিয়ে গেছে। লুট রাজা লুট নিছে।
আমার সামনে বসকরা করতেছ না?
রানীর লগে ইচ্ছামে তোর তো সাহস কম না? হ্যাঁ, তোর শাস্তি হইব,
তোর কঠিন শাস্তি হইব।
এমন শাস্তি যা জীবনে কেউ দেখে নাই। ওই ওই ওরে ত্রিশুলে চড়া, ওর নাক দিয়া, ওর নাক দিয়া পুল টুজা ঢুয়ে দে। আমি রানী, আমি যা কমু এইটা জিতাই হইব। আমার কথা মতো সবাইকে চলতে হইব। যে কথা শুনব না তার গদান যাইব।
আইস থিকা, আইস থিকা, এই রাজ্যে কেউ কাপড় পরে থাকব না, সব একই রকম।
কি কি আমার কথা মানবি না? আমার কথা মানবি না? ওই ওই ওরা পাথর ছিল আমার, ওরা পাথর ছিল
এই নারীটিকেও কি আপনাদের স্মরণে আছে? মনে করতে পাচ্ছেন সে কোথায় কি অবস্থায় ছিল? না থাকারই কথা। এ জাতীয় নারীদের অবশ্য কেউ স্মরণে রাখে না। প্রয়োজন ভিত্তিক কাজের ক্ষেত্রে ধরনের আচরণগুলো সবার মাঝেই এসে পড়ে, অনেকটা টিস্যু পেপারের মতো। এটা দোষের কিছু না, এর থেকে অনেক অনেক গুণ বড় দোষ কেউ চোখেই দেখে না। আমি কেন দেখেছি না তা বলবো না। থাকতে পারে, আমারও কোনো গোপন উদ্দেশ্য থাকতে পারে। উদ্দেশ্য ছাড়া কোনো মানুষ নেই। একটা পাগলের উদ্দেশ্য আছে, শিকারীর লক্ষ্য যেমন শিকার ধরা, এই সেই নারী শারীরিক নির্যাতন অনিয়ন্ত্রিত মাদক সেবনের ফলে যার মানসিক সমস্যা দেখা দিয়েছিল, যাকে পাগল ভেবে রাতের অন্ধকারে ঘুমের ঔষধ খাইয়ে নদীর পাড়ে রেখে আসা হয়েছিল, অনেক নারীকেই এরকম পরিণতির শিকার হতে হয়। কিন্তু সে এখানে কিভাবে এলো? সে তো পাগল, পথ চিনবার কথা নয়।
দিবেন বাবা গো কিছু সাহায্য, আমি অসল মানুষ, কাম করে খাইবার পারি না, তে আপনার কাছে হাত পাচ্ছি, দেন বাবারা দেন।
এটা কি কালু নাকি? হ কালুই তো, দেখি তো ভালো কইরা, হ আপনি ঠিক চিনবার পারছি, তোমার চিনু না, ক্ষমতা দেখাইছিলা, বাহাদুরি করছিলা, এখন রাস্তায় পড়ে আছো, কোথায় গেছে সেই সব বাহাদুরি? ও কালু মিয়া কেমন আছো?
কে কে কে
হা হইয়া কি দেখতেছো? আমি আমার সেনো নাই, ভালো করে চাইয়া দেখো আমি কে, মনে করে দেখো সেই আন্ধার রাতের কথা।
কে তুমি?
অহনো চিনবার পারো নাই? বুঝছি, শুনো একটা বুঝাই আনি, এইবার দেখো তো আমার চিনবার পারো কিনা। কি চিনতেছ?
সরিনা, সরিনা তুমি?
হ্যাঁ, আমি সেই পাগলি সরিনা। মনে আছে আমার ঘুমের মধ্যে ওষুধ খাওয়াইয়া নদীর পাড়ে রাইখ খাইছিলা, ভাবছিলাম মইরা যামু, দুনিয়া থেকে হারায় যামু, তোমাগোর অপকর্মের কোন সাক্ষী থাকবো না। কিন্তু আমি মরি নাই, তোমরা আমারে মারতে পারো নাই। কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। আমি কিন্তু এখন আর পাগল না, ভালো হইয়া গেছি।
হাসা হাসা কইতেছ তুমি? তুমি ভালো হয়ে গেছো
কেন? দেখে বোঝো না কে পাগল আর কে ভালো? যুবতী মাইয়া দেখলে তো ঠিকই তার মনের খবর কইয়া ফেলাইতে পারতা।
আমি এখন পাগল না, কিন্তু বাইসে থাকুনের লাইগা পাগলের অভিনয় করি, বুঝলা? এই সমাজে ভালো মানুষের কোনো দাম নাই।
এইখানে কেমনে আসছো?
অসেতন হইয়া গাছের নিচে পইরা ছিলাম, কতক্ষণ ঘুমাইছি খেয়াল নাই। বড় শান্তির একটা ঘুম হইছে, ঘুম ভাঙ্গার পর বুঝলাম এটা তোমাগোর কাম। ভাবছিলাম আবার ফেরত যাবো, এই সমাজ তো আমার আর গ্রহণ করলো না। পরে ভাবলাম দেখি না একবার চেষ্টা কইরা যদি জীবনটারে সাজাইতে পারি, না পারি নাই। নদীর পানিতে বাঁচতে বাঁচতে চলাইছি, আমার পাগল মনে করে ফালাই দিছিল না, আমি তখনও পাগল ছিলাম না। ওই যে ট্যাবলেট গুলা খাইতাম, মাঝে মাঝে ট্রাবল টাবল বলতাম, ভালোই করছো আমারে ফালাই দিয়া, ওই নরক যন্ত্রণা থেকে তো মুক্তি দিছো আমারে। কিন্তু তুমি এখানে কেন? তুমি না তার পরানের সাগরেত ছিলা, সব সময় তার সাথে সাথে থাকতা।
আমারে আমারে শেষ করে দিছ ওই বদমাশটা, আমার জীবনটা তস নস করে দিছে, সকল আশা স্বপ্ন ভাঙিয়া তস নস করে দিছে। ভাবছিলাম ভাবছিলাম চরম প্রতিশোধ নেব, কিন্তু সে সুযোগ পাইলাম না, তার আগেই।
কেন, কি হয়েছে?
ওইসব কথা আর করতে চাই না, মনে হলে খালি কষ্ট পারে। তুমি চলে যাও।
কই যাবো? যাওনের জায়গা তো এই জগৎ আমার লাইগা নাই, তুমিও পথের মানুষ এলা, আমিও পথের মানুষ, যামু আর কই, চলো আমার লগে।
তোমার লগে কই যামু?
তোমার মনে মেলা খিদা লাগছে, আমার কাছে কিছু টাকা আছে, চলো কিছু খাইবা, চলো।
মেলা আঁকিতে লাগছে, দুনিয়াটা খাইয়া ফেলতে ইচ্ছা করতেছে। কতদিন কতদিন ভাতের গন্ধ পাই নাই, ডাল মাখা ভাত সুরুত সুরুত করে টানি নাই, আঙ্গুল গুলো সাইটটা সাইটটা খাই নাই। আরে ভাত, আরে ভাত, সাইটটা ভাতের লাইয়া আমার আয়সা করে এই শহরে আইসলাম। সেই ভাত, সেই ভাত একসময় করলে পাইতে যাইব বুঝি নাই। সত্য সত্য খাওয়াইবা, আমারে ভাত খাওয়াইবা।
তুমি আমারে না খাওয়াইলে কি হইব, আমি তোমারে খাওয়াবো ডাইল মাখা ভাত সুরুত সুরুত করে থানবা, আঙ্গুল চাইটটা চাইটটা খাইবা আমি দেহ। হাসো, কি হইল, তুমি এমন করে বসে বসে হাঁটতেছো কেন, তোমার কি হইছে?
আমার দাঁড়ানো শক্তি নাই করে দিছে, আমি হন পঙ্গু মানুষ।
বিচিত্র দুনিয়া, বিচিত্র মানুষ। এই যে মেয়েটি এসে কালুর সাথে কথা বলল, তাকে কি আপনাদের মনে আছে? মনে না থাকলে একটু স্মরণ করিয়ে দিচ্ছি, সেও আর এক অভাগী, নাম তার জরিনা। বন্দি জীবন ছিল তার, নেশার ট্যাবলেট খেতে খেতে এক সময় মাথায় গন্ডগোল দেখা দিল। তাকে দিয়ে আর ব্যবসা করানো যাবে না, তাই কালুর ওস্তাদ কালুকে দিয়ে একদিন রাতের বেলা একটা গাছের নিচে ফেলে চলে এলো মেয়েটিকে। তারপরের কাহিনী আর আমি জানি না, কেমন করে সে এখানে এলো। ভালোই হয়েছে দুটি নিঃসঙ্গ প্রাণ একসাথ হতে পারলো, একসাথে নাই বা থাকলো। এবার চলুন যুবকটিকে দেখে আসি। একদিন রাতের বেলা আমি তার বাড়িতে গেলাম, গভীর রাত, বেশ চমৎকার একটা বাড়ি, সারা বাড়িতে একটি মাত্র রুমে বাতি জ্বলছে। আমি জানালার রেলিং এর উপর দাঁড়িয়ে রুমে দৃষ্টি দিলাম। কে খটকা লাগছে, আমি কিভাবে সেখানে গেলাম, কিভাবে গিয়েছি তা আমি আপনাদের বলবো না, আমার সম্পর্কে আপনাদের কখনো জানতে দেব না। আমি যেভাবে দেখেছি সেটা ইচ্ছে করলে আপনারাও পারেন, জানি কেউ কেউ জানতে চাইছেন সেই প্রক্রিয়াটা। না না না, বলবো না, আপনাদেরই খুঁজে বের করতে হবে। আমাকে তো কেউ শেখায়নি, তবে আমি কেন শেখাব? পৃথিবীকে জয় করে মানুষ চাঁদে গিয়েছে, কেউ কি তাদের শিখিয়েছে? না, তারা শিখে নিয়েছে। এখন মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করছে, তাদের কি কেউ শিখাচ্ছে? না, তারা শিখে নিচ্ছে। তবে আমরা কেন সব সময় অন্যের মুখাপেক্ষী হয়ে থাকি? অন্যের জিনিসের প্রতি আমাদের এত লোভ কেন? কেন নিজের চেষ্টায় কিছু করি না? ভাবতে পারেন যার যেমন ইচ্ছে। কিভাবে গেলাম সেটা আমি বলবো না, উৎসুক চোখ নিয়ে তাকিয়ে আছি। দেখলাম যুবকটি টেবিল ল্যাম্পের আলোর নিচে বাম হাতটি রাখল, ড্রয়ার থেকে একটি ছোট্ট আকারের বোতল বের করল, ছিপিটা খুলে এক চুমুক পান করল, হালকা ঠেকুর তুলল, বোতলটি টেবিলে রাখল, তারপর একটা ছুরি হাতে নিল, আরেকবার চুমুক দিল বোতলে, আবার ঠেকুর তুলল, ছুরিটার দিকে তাকালো, টেবিলে রেখে দিল, চেয়ারে মাথাটা একটু এলিয়ে দিল, মিনিট খানেক মতো চোখ বুঝে থাকল, আবার বোতলে চোখ দিল, আবার ঠেকুর তুলল, এরপর সোজা ছুরিটা বসিয়ে দিল বাম হাতে। পেঁয়াজ কাটার মতো কাজ কাজ করে হাতটা কেটে ক্ষত বিক্ষত করে ফেলল, গলগলিয়ে রক্ত পড়ছে, তার মধ্যে কোনো কষ্ট দেখলাম না। বোতলে আবার চুমুক দিল, এবারে আর ঠেকুর তুলল না। চোখ দুটো বুঝে আসছে, চেয়ারেই ঘুমিয়ে পড়ল। এরপর আমি অন্য রুমে দৃষ্টি দিলাম। এ ঘরে কি আর কেউ নেই? এত বড় একটা কাণ্ড ঘটে গেল, কেউ জানল না। অন্য রুমে দৃষ্টি দিয়ে দেখলাম বেশ সাজানো গোছানো, আসবাবপত্রগুলো বেশ দামি বোঝা যাচ্ছে। দুটো মানুষ রুমে, তাই তো, একজন পুরুষ একজন নারী। বোঝা যাচ্ছে এরা স্বামী স্ত্রী, নইলে একই রুমে কেন? কিন্তু পুরুষ লোকটি খাটে শোয়া আর মহিলাটি মেঝেতে শোয়া। কিরে খটকা লাগলো কেন? এক রুমে একটি ছেলে হাত কেটে রক্তাক্ত করছে, অন্য রুমে দুজন আলাদা শুয়ে আছে। বিষয়টা পুরোপুরি জানার জন্য সকাল হওয়ার অপেক্ষা করলাম।
কতদিন পর চারটা ভাত খাইলাম।
পেট বসে আরো খাইবা?
না, আর খাবো না। তুমি তো কিছু খাইলে না?
আমি খাইছি। আচ্ছা তুমি থাকো কই?
যখন যেখানে রাইত হয় সেইখানে ঘুমাইয়া পড়ি।
কইলে না তো, তোমার এই অবস্থা কেমনে হইল?
সেসব কথা আমি মনে করতে চাই না, আমার জিগাও আমি কইতে পারু না, সব আমার কপালের দোষ। তুমি থাকো কই?
শান্তিনগর।
কার লাগে বাসা নিছো?
বাসা নিছি, তাই কোনো বিল্ডিং না। শান্তিনগর ফুটপাতের উপর প্যালাস্টিক টাঙ্গাইয়া একখান ঘর বানাইছি। সারাদিন পাগলামি করি, হারাতলে ঘুমিয়ে থাকি।
একা একা থাকতে ভয় করে না?
ভয় করে কি হইব, আর কিসের লাগে ভয় করব? যা হারানো তা তো কবেই লুটপাট হইয়া গেছে, আর ভয় করে না। মনে করছিলাম পাগল সেজে থাকলে কোথায় কিছু করব না, কিন্তু কিছু পশ্চাৎ মানুষ আছে, সারা পাগল দিয়েও ছাড়ে না। এখন আর অত সব পাবি না, যা ইচ্ছা কইরা মজা পা। আমাগোর জন্ম হইতে হইছে মজা দেওয়ার লাগে।
আমি তাহলে যাই।
কই যাবে?
জানি না, যেভাবে আসছি সেইভাবেই যাইতে থাকি।
আমার লগে থাকবা?
ভালোবাসা পৃথিবী থেকে যে হারিয়ে যায়নি, কালু আর জরিনাকে দেখে ভালোই লাগলো। কুলহারা দুটি মানুষ একটা তীরে এসে ভিড়ল, যদিও তীরটি ফাঁকা, তাতে কি মন তো ফাঁকা নেই, বিশ্বাস তো দুর্বল নয়। এদের কারো কিছু নেই, কিন্তু কি আন্তরিক আমন্ত্রণ! আর যাদের আছে তারা, সে আপনারা বুঝে নিতে পারেন। বুদ্ধিমানদের দেখিয়ে বোঝাতে হয় না, আর যাদের বুদ্ধি কম তাদের বোঝাতে আমি যাব না। দায়বদ্ধতার কথা বলছেন, অন্যের দায়িত্বের বিষয়ে চিন্তা করবার আগে নিজে কতটুকু দায়িত্ব পালন করছেন সেটা দেখা উচিত বলে আমি মনে করি। আমরা কথায় কথায় বলি অমুক কি করেছে, তমক কি করেছে, এসব ধোয়া কথা বাদ দিয়ে আমি আপনি কি করে কি করছি দেখিয়ে দিতে পারি না? নিজেরা না করে অন্যের ভুল ধরা কি ঠিক? ঠিক কাজটি ঠিকভাবে করতে না পারলেও বেঠিক কাজটি আমরা বেশ ভালোভাবে করতে পারি। আমার কথাই ধরুন না, কেন কষ্ট করে অন্যের ঘরের ভেতর উঁকি দিচ্ছি? করুক না, তারা যা ইচ্ছে করে, আমার কি? আসলে অন্যদের মতো আমারও গোপন বিষয় জানার রোগে পেয়েছে, তাই তো জানালার রেলিং এ বসে দেখছি এরা কি করছে। ভোর হতে এখনো বাকি। দেখি লোকটা উঠছে কেন, এত আস্তে আস্তে উঠছে কেন? এই ঘর যদি তার হবে, চোরের মতো পা চিপে টিপে উঠবে কেন? দেখি তো কি করে। মেঝেতে শোয়া মহিলাটিকে চেক করল, ঘুমিয়ে আছে কিনা। আস্তে করে গায়ে হাত দিয়ে দেখল, নিশ্চিন্ত হল, সে ঘুমোচ্ছে। এবারে আস্তে আস্তে দরজা খুলে ভেতরের দিকে যাচ্ছে। বাতি জ্বালাচ্ছে না কেন, খুব সতর্কতার সাথে হাঁটছে। ব্যাপার কি, লোকটা রান্নাঘরে ঢুকলো কেন, দরজা বন্ধ করে দিল কেন? কি হচ্ছে, আমি তো আর কিছু দেখতে পাচ্ছি না। অপেক্ষা করি, দেখি কি হচ্ছে। প্রায় আধা ঘন্টা পর লোকটা বেরিয়ে এলো। শরীর বেশ ঘর্মাক্ত, দ্রুত এসে শুয়ে পড়ল। ভোরের সূর্য উঠে গেছে, আপাতত আমাকে অন্য রূপ নিয়ে দেখতে হবে।
আমি বেরোচ্ছি।
এ আর নতুন কি, প্রতিদিনই তো যাও, বলার কি আছে?
বলতে হবে বলেই বলছি।
প্রয়োজন ছিল না।
তুমি কখন বেরোবে?
কিছুক্ষণের মধ্যে।
কখন ফিরবে?
জানি না কখন ফেরার সময় হবে। তুমি কখন ফিরবে?
বলতে পারছি না।
ওকে বাই।
এদের কথাগুলো ঠিক বোঝা গেল না। স্বামী স্ত্রীর সম্পর্ক তো এত কাঠখোট্টা হওয়ার কথা নয়। বিদায়টা হবে এমন রোমান্টিক যেন কত বছরের জন্য চলে যাচ্ছে। আবার হবে তো দেখা, এই দেখাই শেষ দেখা নয় তো। ঘর হতে বাইরে পা দিয়ে ফোনে জানাবে আমি গাড়িতে উঠলাম, অফিসে পৌঁছে আবার ফোন, দুপুরের খাওয়া হয়েছে কিনা আবার ফোন, বিকেলে ফেরার পথে আবার ফোন, কিছু লাগবে কিনা, অথবা ঘরের খাবার আজ থাক, বাইরে কোনো চাইনিজে খাওয়া যাক। আমি কি ভুল বলছি? আসলে খুব বেশি সংসার জীবন আমার দেখা হয়নি তো। সোনার উপর নির্ভর করে আমি যতটুকু জানি, পৃথিবীতে একমাত্র আপন বলতে এই দুজনের নাম সবার আগে আসে। এরা একে অন্যের জন্য জীবন দিতে পারে, একজনকে ছাড়া আর একজন বাঁচতে পারে না। একটা খাবার দুজনে ভাগ করে খায়, স্বামীর পছন্দ না হওয়া পর্যন্ত স্ত্রীর সাজগোজ সম্পন্ন হয় না, স্ত্রীর পছন্দ না হওয়া পর্যন্ত স্বামীর ড্রেস আপ হয় না। আরো কত 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 প্রেম কাহিনী এমনও শুনেছি, একজনের মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে অপরজন ইহকাল ত্যাগ করে পরকালে চলে গেছেন। কিন্তু এদের বেলায় অন্যরকম কেন? ভদ্রলোক একটা গাড়ি নিয়ে চলে গেল, তার কিছুক্ষণ পর মহিলা আরেকটি গাড়ি নিয়ে বেরিয়ে গেল। বোঝা গেল অর্থ আভিজাত্যের কমতি নেই। তাহলে কমতিটা কোথায়? এ ঘরের প্রতিটি মানুষকে আলাদা মনে হচ্ছে। যুবক এখনো সেইভাবে ঘুমিয়ে আছে, পুরো হাত লাল হয়ে আছে। আরেকটি যুবতী মেয়েকে ঘরের মধ্যে দেখা যাচ্ছে। বা দেখতে বেশ রূপসী বলা যায়। অবশ্য অভিজাত পরিবারের লোকজনদের সকলকেই সুন্দরী লাগে। রান্নাঘরে তার বিছানাপত্র গোছাচ্ছে, তার মানে সে এখানে ঘুমায়। পোশাক আশাক দেখে পরিষ্কার বুঝতে পারছি সে বাড়িতে কাজ করে। তাহলে ভদ্রলোক গত রাতে এখানে কি জন্য এসেছিল?
ভাইজান, কি হয়েছে আপনার, কি হয়েছে আপনার? আপনি টেবিলে ঘুমাইতেছেন কেন? ওঠেন, মেলা বেলা হয়ে গেছে, নাস্তা করবেন না?
না, আমি কিছু খাবো না, বাবা আমাকে বেরিয়ে গেছে।
সে কখন? ওঠেন, কিছু খায় নেন।
আমার খাওয়া নিয়ে তোরা তো দরদ কিসের? যা, তুমি সামনে থেকে যা।
ভাইজান, আপনি কি হয়েছে? আচ্ছা, কয়দিন ধরে আমার লগে আপনি এমন করতেছেন কেন? কোনদিন তো আমার আপনি ঝাড়ি দেওয়ার কথা কইতেন না, এখন কি হয়েছে? আমি কি কোনো অন্যায় করছি ভাইজান? অজান্তে আপনার কষ্ট দিয়ে থাকলে মাফ করে দেন ভাইজান।
না, কিছু হয় নাই, তুই যা।
ও কি, আপনার হাতে কি হয়েছে, কেমনে কাটছেন? তো অনেকখানি কেটে গেছে। ভাইজান ভাইজান আপনার কি হয়েছে? আমি তুলা আর গরম পানি নিয়ে আসতেছি, আপনি এখানে থাকেন।
ও সোমা তুই যা আমার সামনে থেকে যা।
আমি কি অন্যায় করছি ভাইজান? আমার লগে আপনি এমন করতেছেন কেন ভাইজান?
আমার কথা বলতে ইচ্ছে করছে না, আমার কথা বলতে ভাল লাগছে না, তুই যা।
আমি কি করছি ভাইজান? আমার লগে আপনি এমন করতেছেন কেন?
বুঝতে পারছে না কি বলবে বা কি করা উচিত। মেয়েটির নাম জানলাম সোমা, কিছুক্ষণ নীরব থেকে চলে গেল। যুবক কি করবে ঠিক বুঝতে পারছে না। তাকে কি জিজ্ঞেস করবে করাটা কি উচিত হবে? এমন একটা নোংরা বিষয় কিভাবে বলবে? নানান প্রশ্নে তার চিন্তা অস্থির হয়ে উঠেছে, বারবার চোখ বন্ধ করে কপাল কুচকাচ্ছে। একটা সিগারেট জ্বালালো, আগে কখনো তাকে সিগারেট খেতে দেখতাম না, অভ্যাসটা ইদানিং হয়েছে। এখনো পোক্ত হয়নি তাই মাঝে মাঝে কাশছে। শুনেছি সিগারেট খেলে টেনশন অনেক কমে যায়, কি জানি যারা খাচ্ছেন তারা ভালো বলতে পারবেন। একটু পর সোমা আবার এলো হাতে নাস্তা।
নেন ভাইজান নাস্তা খেয়ে নেন।
আমি তোকে নাস্তা আনতে বলেছি।
এটা কোন লাগে না, কাল রাতেও কিছু খেলেন না আবার এখনো না খেয়ে আছেন। এভাবে না খেলে কিন্তু আপনার শরীর খারাপ হইব। নেন খেয়ে নেন।
আমি খাবো না, নিয়ে যা।
না আপনারে খাইতে হইব।
আমার খাওয়া নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? হ্যাঁ
নাস্তা গুলো এভাবে ফালাই দিলেন, কি হয়েছে ভাইজান? আমার লাগে আপনি এমন করতেছেন কেন? আপনি কি কোনো অসুখ হয়েছে?
তুই তুই
কি ভাইজান কি?
বাবা প্রতি রাতে তোর রুমে যায় কেন?
আর কোন উত্তর নেই। সোমা লজ্জায় মুখ ঢেকে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। যুবকের হাত কাঁপছে, ঠোঁট কাঁপছে, চোখের পাতা কাঁপছে, একের পর এক সিগারেট টেনে যাচ্ছে পুরো প্যাকেট। মনে হচ্ছে সে একটা নিঃশেষ করে ফেলবে। রুমে এয়ার কন্ডিশন থাকার পরও সে কাঁপছে। আমার ঘেন্না ধরে গেছে। ছি ছি, রুচির একটা ব্যাপার থাকে, তাই বলে এমন বিকৃত রুচির মানুষও আছে যার এত সুন্দরী স্ত্রী রয়েছে, একটা যুবক ছেলে রয়েছে আর সে কি না? এবারে বোঝা গেল এই পরিবারের সবাই একসাথে থাকার পরও কেন আলাদা। বড় কষ্ট লাগছে ছেলেটির জন্য, বাবার বিকৃত রুচির কথা জানতে পেরে এখনো সে সুস্থ আছে। বাবার উপর রাগ করেই কি সে জোছনার কাছে যায়? না না, তা করবে কেন? তার তো টাকা পয়সার অভাব নেই। সে ইচ্ছে করলে আধুনিক পরিবারের কোনো না কোনো মেয়ের সাথে সময় কাটাতে পারে। ওখানে কেন যায়? বারবার ফেরত আসে, তারপরও কেন যায়? এ প্রশ্নের উত্তর আমি অনেক ভেবেছি, পাইনি। কারো কাছ থেকে যে জানবো তারও উপায় নেই, কারণ যুবকটির কোনো বন্ধু বান্ধব নেই, কারো সাথে এসব নিয়ে আলোচনাও করে না। আজও কি সে ওই দরজার কাছে যাবে? যে জামা কাপড় পরা ছিল তাই পরে সে বেরিয়ে পড়ল সেই দরজার উদ্দেশ্যে।
কিমিয়া আইজো আইলেন, শুধু আইলেন আর গেলেন, কিছুই করলেন না। আপনার সমস্যাটা কি কন্তু? বড় আজীব লাগতেছে আপনাকে। কম কথা কন, কেমন কইরা চাইয়া থাকেন আপনি? ঠিক ঠিক না তো হইলেও কোনো সমস্যা নাই, আপনার মতন বহু ঠিক ঠিকই আমি পকেটে বইরা রাখি। বেশি ফালাফালি করলে মাথাটা টিপ দিয়া খেল খতম কইরা দিব।
আমার কোনো সমস্যা নেই,
আপনার মতন মানুষ আমি জীবনেও দেখিনি। এই সব জায়গায় আইসে আবার কেউ ফেরত যায়? আপনার এই খালি দেখলাম, আজ যাইবেন নাকি?
যাব
যান, অনেক রুম খালি আছে, যেই রুম পছন্দ হয়ে যাইতে পারেন।
না, আমি দুই নম্বর রুমে যাব।
খালি দুই নম্বর রুম কি পাইছেন ওই রুমে? হ্যাঁ শুনেন, ওইখানে আর যাইয়া লাভ নাই, আগে সে রূপও নাই জৌলুসও নাই, তার চাইতে আরো ভালো আছে যা।
না থাকুক, তবু আমি ওই রুমে যাব।
হ্যাঁ বুঝছি, কঠিন প্রেমে পড়ছেন। শুনেন, এই সব মাইয়া গো প্রেমে বইরা ভুল করেন না, জীবন সেরা বেড়া হয়ে যাইব, বালা মানুষ বালা থাকেন, মজনুইতে যায়েন না। ওই যে দেখেন,
কি দেখবো?
একটা ন্যাংটা পাগল দেখতেছেন, ওই যে হরিণের মতো লাফাইতেছে দেখতেছেন?
হ্যাঁ দেখলাম।
সেও আপনার মতো এইখানকার একটা মাহিয়ার প্রেমে পড়ছিল। আরে সেই কি পিরিত, একবার রুমে গেলে আর বাইরে তো না, হাজারে হাজারে টেকা উড়াইছে, বুঝবার পারে নাই মাইয়াটা এক নম্বর দুরন্দর। ওই মাইয়া তারে বুলাইয়া বালাইয়া মিষ্টি মিষ্টি কথা কইয়া ভালোবাসার ঝিলিক দেখাইয়া সব কিছু নিয়ে গেছে, শেষে বাড়িটাও লিখা নিয়ে গেছে।
তারপর
সব নেওয়ানোর পর মাইয়াটা একদিন তারে এমন সেকা দিল, এক সেকাতেই পাগল। কে যাইবে?
আমার হারানোর মতো কিছুই নেই, আমি ওই রুমে যাব।
ঠিক আছে, তাহলে আইজো আপনার ফেরত যাওয়ান লাগবো, সিরিয়াল নাই।
একটু দেয়া যাবে না?
না, আমি মানুষটা খারাপ হইতে পারি কিন্তু বেইমান না, যারা সিরিয়াল দিয়া রাখছে তারা কি দোষ করলো? যান কাইলে আসেন।
আমি এখন সিরিয়াল দিয়ে গেলে কাল কখন আসলে এক নম্বরে যেতে পারবো?
এখন সিরিয়াল দিলে কাইলে আপনার সকাল ছয়টার মধ্যে আসন লাগবো।
এত তাড়াতাড়ি তো আমি আসতে পারবো না, আমার বাসা অনেক দূরে।
সেটা আপনার ভাবনা, আপনি কি করবেন? সিরিয়াল দিবেন?
যদি তিন নম্বর সিরিয়াল দিই
তাহলে ধরেন আপনার ছয়টা থেকে সাতটা নয়টার সময় আসে, সাড়ে নয়টার দিকে যাইবার পারবেন।
ঠিক আছে, আমি সিরিয়াল দিয়ে গেলাম।
মনে রাখেন, সিরিয়াল যদি ধরবার না পারেন তাহলে কিন্তু সবার শেষে আপনারা যাইতে হইব, যদি সময় থাকে, কোনো অনুরোধে কাম হইব না।
কোনো কারণে যদি আমার দেরি হয় তোমার মোবাইল নাম্বারটা দেবে তাহলে আমি তোমাকে জানিয়ে রাখতাম।
সরি অসেনা মাইন সেরে আমি মোবাইল নম্বর দিই না।
আমাকে দিতে পারো, কোনো সমস্যা হবে না।
জানি আপনি আমার কোনো কিছুই করতে পারবেন না, কিছু করতে গেলে আপনার অনেক কিছু হয়ে যাইব, তবু কি দরকার উটকো ঝামেলা ঘাড়ে না ওনের। এমনিতেই ব্যবসা চালাইতে গিয়া কত ঝামেলা সামলাইতে হয়, দেখা কি মনে হয় খুব আরামের ব্যবসা। যান যান, আপনি যান কাল নয়টার মধ্যে আইসা কইরে।
ভাগ্য আজও তার সাথে প্রতারণা করল, এত কাছে এসেও ওই লাল দরজা ভেদ করে সে ভেতরে যেতে পারল না। তার সামনে দিয়েই কেউ যাচ্ছে দেখছে, কিন্তু সে যেতে পারছে না। এই না পারার বেদনা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তাকে ধূমপায়ী মদ্যপায়ী করে তুলেছে। জীবনে যাকে শুধুমাত্র একবার একটি ঘন্টার জন্য কাছে পেয়েছে তাতেই এত প্রেম, এত বিরহ, এত কষ্ট। যৌবনের সিঁড়িতে পা রেখেই যার জীবনে এতগুলো কষ্ট এসে ভিড় করল, তার ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত। সুস্থ জীবনে সে কি আর কখনো ফিরে আসতে পারবে? হয়তো বলতে পারেন, কত কত যুবক ধ্বংস হয়ে যাচ্ছে, এই যুবকটির জন্য আমার এত দরদ কেন? এদেশের সব যুবকের জন্যই আমার দরদ আছে, আমাদের যুবশক্তি ধ্বংস হয়ে যাচ্ছে, কিছু কুচক্রী মহল তাদের মেধাহীন করে দিচ্ছে, দেশ মেধা হারাচ্ছে, উন্নয়ন কর্মকাণ্ড থেকে পিছিয়ে পড়ছে। তাদের ফেরানো দরকার, তাদের বোঝানো দরকার, যা করছো যা করছো তোমরা ভুল করছো, তোমরা ভুল করছো। পাপের পথ পরিহার করে তোমরা সবুজের পথে এসো, স্বপ্ন তোমাদের হাতছানি দিয়ে ডাকছে। কি শুনে কার কথা শুনল না, শুনল না এই যুবকটিও শুনল না। মনের ভেতরের অবুজ মনটি হাহাকার করে বেড়ায়, কবে কবে এসে দেখা পাবে, আর কতদিন তাকে অপেক্ষা করতে হবে? আস্থা করে পড়ে থাকা একটা নারীর জন্য তার কিসের এত দরদ? কি আকর্ষণ তাকে বারবার টানে? হতাশার প্রদীপ জ্বালিয়ে আজও ছায়ার সাথে কথা বলে রাত কাটে যুবকের।
কেন আসো বারে বার? শান্ত জলে দোলা মৃদু কাঁপন চুপি সারে তাকাতে নিজেকে করো গভীর গোপন। এমনই করবে ছিল তোমার মনে, তবে কেন ছড়াও আখির কিরণ? তোমার জানালার ওপাশে প্রজাপতির দূর এক মুঠো বিশ্বাস হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছু বলবার আশা নিয়ে রাত জাগা পাখি হয়ে টুংটাং চুড়িগুলো বেদনার রং মেখে যাচ্ছে।
কেন যে আসি সে আমি জানি না কোনো কিছুই, শুধু বুঝি কি একটা আকর্ষণ, অদেখা বন্ধন জাদু মন্ত্রের মতো টানে আমাকে। তাই তো আসি, থাকো যখন একান্ত আপন, ছড়িয়ে দাও মনের সবটুকু সত্তা উদাসীর মতন। মেঘ ছুঁয়ে যায় রোদ্দু, তবু উঠোন ভরা বিল, তুমি গঙ্গা আমি বেদনা, এটাই বড় অমিল। তবু প্রেম খুঁজে বেড়ায় তোমার রেখে যাওয়া নিবেদন।
তবু তো সম্মুখে দেখতে পাই না তোমাকে, ব্যাকুলতা গ্রাস করে আকুলতা হাহাকার করে মরে, বিষণ্নতা ছেয়ে যায় সকল আশপাশ, ব্যর্থতার বিরান ভূমিতে আমি একা, একাকিত্ব জানায় নীরব অভিমান, নীরবতা সে ভাঙতে চায়, কথায় কথায় ব্যাকুল হতে চায়।
বুঝি, আমি জানি তা সবটুকু, কাছে আসার কামনায় অচঞ্চল পা হয় চঞ্চল, ছোঁয়ার তৃপ্ততায় দুটি হাত এগোতে চায় সরীসৃপের মতন, হঠাৎ দেখতে পাই একটি শিকল জড়িয়ে যায় মায়াবীর মতো, তুমি চলে যাও দূর দূর সীমান্তে, আমি একা পড়ে থাকি শূন্য আলোয়ে।
ভালোবাসার পরশে ছিন্ন করে দিলাম বাঁধন, এবার বলো ভালোবাসো আমায় মুক্তর মতন।
তবু আমি দেখতে পাই তোমার সংলাপের ভেতর এক অশরীরীয় ছায়া, খুঁজে খুঁজে হয়রান পাচ্ছি না খুঁজে ছায়ার কায়া।
সীমাবদ্ধতার মাঝে একই গণ্ডিতে ঘুরপাক করো নিজে নিজে, বাড়াও দুহাত, স্পর্শ করতে পারবে আমাকে?
সদা বিচরণ তোমার অসীমতার সদৃশ্যতায় সাহস পাই না, কি করে ছোব তোমায়?
স্পর্শ করো, পেয়ে যাবে যাকে খোঁজ।
সত্যি করে বলো, যাকে খুঁজি স্পর্শ করলেই পাবো তাকে?
স্পর্শ করো।
তবে স্পর্শ করলাম। আমার রুমে আসা সাহস তোকে কে দিয়েছে? বের হও, বের হও।
আমাকে কেন দোষী করতেছেন? আমার কি অন্যায়? অভাবে তোরা কাম করতে আসছি, আপনাদের কথা না শুনলে তো চাকরি চলে যাবো, না খাইয়া মরতেই হবো।
চাকরির জন্য সব করতে পারো?
হ্যাঁ, করতে হয়, করবার পারি না কিন্তু করতে হয়, আপনি জানতে পাইবেন।
বের হও, বের হও, আমার রুম থেকে বের হও।
আমি গরিব বইলা দূর দূর করে তাড়াইয়া দিলেন, আমার দুঃখের কথা তো শুনতে চাইলেন না একবার।
পৃথিবীতে ধনী মানুষের তালিকা হয় কে কত নাম্বারে আছে এই প্রতিযোগিতা চলে, কিন্তু দুঃখী মানুষের তালিকা আজও কেউ করল না। কিভাবে করবে, এত বড় হবে এই তালিকা, তাই বোধ হয় কেউ করতে চায় না। এই যুবক তাহলে কি করতে চায়? একটা ঘটনার জন্য সে কেন এভাবে সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে? সোমার রুম থেকে চলে যাবার পর তার বেশ মায়া হল, তাকে নিয়ে কিছুটা সময় ভাবল, তার তো কোনো দোষ নেই, যিনি দোষ করেছেন তাকে তো কিছু বলতে পারছেন না, কারণ সে যে তার জন্মদাতা পিতা। যত ঘৃণা তার বুকের মধ্যে, যত ক্ষোভ তার মনের মধ্যে, একবার ভাবল তাকে ডাকবে, কিছু কথা বলবে, কিন্তু কি বলবে, কিভাবে বলবে, এই চিন্তাতে তাকে আর ডাকা হল না। সকাল হওয়ার অপেক্ষায় ওই দরজার মধ্যে তার ভাবনা আটকে গেল, কখন ভোর হবে, কখন সে ছুটে যাবে, দরজা টকটক করে তার উপস্থিতি জানাবে, তারপর এই অজানা সুখে মন অস্থির হয়ে উঠল। ঘুমিয়ে পড়া দরকার, কিন্তু ঘুম আসছে না। ড্রায়ার থেকে বোতলটি বের করে বেশ কিছু তরল পদার্থ পান করল, আবার পান করল, আবার পান করল, আবার পান করল, আবার পান করল। স্বপ্ন এসে তাকে মায়াবী এক জগতে নিয়ে গেল।
আমার হৃদয়ে একটি স্বচ্ছ নদী আছে যার নাম তোমার নামে নাম।
আমার হৃদয়ে নদীতে একটি পানসি আছে যার নাম তোমার নামে নাম।
সেই নদীর কিনারে পদ্ম পাতায় ঘেরা আমার আপন ঘর, সেই নদীর শীতল হাওয়ায় সিক্ত করি আমার মনের প্রান্তর, ঘুরে বেড়ায় উড়ে বেড়ায়।
সে পানসির বুকে বেঁধে আছি আমি আমার একটানা ঘর, সর্বদা জেগে থাকে সেখানে অনাবিল সুখের চর, আর আশায় থাকি সুখের চরে কবে আবাদ হবে, সুখের শিশু ভূমিষ্ঠ হবে।
তুমি এতটা কাছে রয়েছ আমার, অথচ মনে হয় মাঝে বিরহ যুগ যুগের পথ। আমি হতাশ হই, মনের কুল ভেঙে হয় চৌচির, যেন যেন কোন আচমকা জোয়ার বিচ্ছিন্ন করে তোমার আমার মিলন স্রোত।
না প্রিয়, যতটা ভাবো দূর ততটা দূর নই আমি। এই দেখো আমি আছি তোমার হৃদয়ের একদম কাছাকাছি, আমি তোমার নিঃশ্বাসের স্পন্দন পাই, তোমার শরীরের গন্ধ পাই, অযথা দূর ভেবে তুমি মিছে মিছে করছো ভয়, দেখো চোখের বারান্দা থেকে সরাও ভয়ের ছায়া।
ভালোবাসার ভয় বড় নিষ্ঠুর ভয়, কাছে পেলেও ভয়, দূরে গেলেও আরো বেশি ভয়, বড় কঠিন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। বলো কবে একখানা বাঙালি আঁচল জড়িয়ে আসবে আমার ঘরে, সুখের আলোয় আলোকিত হবে আমার একান্ত ভুবন, নয় হাসনা হেনা নয় বকুল ফুলের মালার সুঘ্রাণ, তোমার অন্তরের বাগানে ফুটে থাকা ফুলের গন্ধে আমি সাজাবো সাজবো।
আমি আসবো প্রিয়, যখনই তুমি হাত বাড়িয়ে কাছে ডাকবে তখনই আমি সকল ভয়ের বেড়াজাল ছিন্ন করে তোমার কাছে ছুটে আসব। কোনো পাশবিক শক্তি কোনো বাধার প্রাচীর পারবে না রুখতে আমাকে, আমি ছিলাম তোমার, আছি তোমার, থাকব যুগ যুগ ধরে।
ভাবনায় ডুবে গেল যুবক, সকাল গড়িয়ে দুপুর হল, ঘুম তার ভাঙল না। আগের সময় সে তাকে জাগাত, সেদিনের পর থেকে সে আর তাকে ডাকে না, লজ্জায় সামনে আসে না, লাল দরজা খুলছে বন্ধ হচ্ছে, আবার খুলছে আবারও বন্ধ হচ্ছে, এরুমে বাইরের আলো কখনো ঢুকতে পারে না, চারদিক ঘেরা, ভেতরে থেকে বোঝার উপায় থাকে না এখন কি দিন না রাত। যুবকের ঘুম ভাঙল, কড়া রোদে পৃথিবী উত্তপ্ত হয়ে উঠেছে, ঘড়িতে সময় দেখে নিজের ওপর একরাশ ক্ষোভ নিয়ে ছুটে চলল দরজার দিকে, ছুটছে 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 আর ছুটছে, কোনো দিকে তার খেয়াল নেই, যেন হাজার মাইল পেরিয়ে অবশেষে এসে পৌঁছল। ততক্ষণে পূবের সূর্য পশ্চিমে ডুবে গেছে।
হে মিয়া, সকাল নয়টায় আসনের কথা আর এই আপনার আশা হইল? আপনারে দিয়ে এইসব কাম হইব না, যা যান বাড়ি ফিরা যান।
একটু সমস্যা ছিল তাই আসতে দেরি হয়েছে, আজও কি আমি যেতে পারবো না?
না, আপনার ভাগ্য খারাপ, চলে যান।
একটু দয়া করো, আর ফেরত যেতে পারছি না, আমাকে যেতে দাও, আমি আমি টাকা বাড়িয়ে দেবো, তবু আজ আমাকে যেতে দাও, না করো না।
যে সিরিয়াল জমা করছে শেষ হইতে হইতে রাত 9টা বাজবে, ততক্ষণে টাইম শেষ হয়ে যাইব। না আজ আর হইব না, আপনি চলে যান। এক কাম করবার পারে, কালকার জন্য সিরিয়াল দিয়া যেতে পারেন। দিবেন বাবা ভাবি কইরা এখানে খারাইয়া থাকেন না, আমার যাওয়ানোর সময় হয়ে গেছে। সিরিয়াল দিলে দেন, নাহলে পোটেন।
দেবু
কখন আইতে পারবেন?
আগে সিরিয়ালই থাকুক।
ঠিক আছে, সকাল 9টার মধ্যে চলে আইসেন। দেন টাকা, দেন
টাকা। টাকা তো আগে দিয়েছিলাম, আবার টাকা কেন?
সিরিয়াল যখন মিস করছেন টাকা মায়ের, নতুন সিরিয়াল দিতে হইলে টাকা লাগবে। দেন দেন।
কেন, আমি তো যাইনি।
আর দুর্মিয়া কথা বলেন না তো, যাওয়ানোর সময় এইসব ফ্যাস ফ্যাস ভাল লাগে না। সিরিয়াল দিবেন,
এটা তো কোনো নিয়ম হলো না।
ওই সব নিয়ম টিয়ম বাদ দেন, এখানে আমার নিয়ম চলে, পছন্দ হইলে দেন, না হইলে আমি তো আপনার জোর করতেছি না।
নিজের স্বার্থের বেলায় সবার কথা বুঝি এইরকমই হয়, এইটাকেই বলে ক্ষমতা। যারা সে না দেখিয়ে পারে না, নিজের অজান্তে চলে আসে। এখানে যুবকের কোনো ক্ষমতা নেই, ভাবনার বেড়া জালে আটকে গেল যুবক, আস্তে আস্তে পুরুষ শূন্য হয়ে পড়েছে গলি। এখানকার কেউ টাকা ছাড়া কিছু বোঝে না, কথা বলতেও এখানে টাকা লাগে। কি করবে কি করবে সে? এখন সিরিয়াল দেবে যদি কালও সে আসতে না পারে, আবার না দিয়ে গেলে এসে যদি লম্বা সিরিয়ালের তালিকায় পড়ে যায়। ভাবছে আর ভাবছে, মন একবার বলছে হ্যাঁ, একবার বলছে না। ঘটনার এখানেই শেষ নয়। সবুজ ফুল আঁকা লাল দরজা বন্ধই থেকে গেল, যুবক ফিরে চলল, আধারের পথ ধরে ত্রস্ত পায়ে হেঁটে যাচ্ছে, যেন এই জগতের সবচেয়ে নিঃস্ব মানুষ সে। সারি সারি গাড়ি বিকট শব্দ করে পাশ দিয়ে চলে যাচ্ছে, সেদিকে তার খেয়াল নেই। হঠাৎ একটি লাল রঙের গাড়ি তার সামনে এসে জোরে ব্রেক কষে থেমে গেল।
This track was downloaded from FusionBD.com.